ओम ज्ञानतिमिदं हस्य ज्ञानञ्जनशलाकाय चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः।
गीतार्गान ज्ञान आर्कर्ता होइ त्रिविध गुण भेदे कहिबो से त्रिविध भेद तोमाके संक्षेपे। अनुवाद, प्रकृति तीनटि गुण अनुसारे ज्ञान कर्म ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে। সেই সমস্ত যথাযথ রূপে শ্রবণ কর। তাৎপর্য, চতুর্দশ অধ্যায়ে জড় প্রকৃতির গুণে তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে। সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্যগুণ হচ্ছে জ্ঞান উদ্ভাসিত, রজগুণ হচ্ছে জড় জাগৃত ও কি শব্দ বৈষয়িক, এবং তমগুণ হচ্ছে আলস্য ও কর্ম বিমুক্তার সহায়ক। জড় প্রকৃতির সব কয়টি গুণেই হচ্ছে বন্ধন, তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না। এমনকি সত্য গুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে। সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরে মানুষে ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করা ইচ্ছা প্রকাশ করেছেন।
এই তাৎপর্যায় শ্রীল প্রভুপাদ মন্তব্য করছেন যে এই তিনটি গুণের প্রভাবের দ্বারা কেউ মুক্ত হতে পারে না। এই তিন গুণের কাজ আছে বদ্ধ জীবদের বন্ধন করা। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি এইখন এই সকল গুণের প্রভাব কিভাবে প্রকাশিত হয় জ্ঞানের ক্ষেত্রে কর্তাদের মধ্যে। এক প্রসিদ্ধ শ্লোক আছে ভগবদ্গীতায়, দৈবী এষা গুণমাহি মম মায়া দুরাত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেথম তরন্তিতে। যে এই ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়া খুব দুষ্কর, প্রায় অসম্ভব আসলে। কিন্তু যে কেউ যদি শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয় তার কৃপায় আমরা অনায়াসে সেই তিন গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারে। এটা এই কি উপায়? তো কথা স্পষ্ট আছে না? ত্রিগুণের প্রভাব খুবই, কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত হই সেই ত্রিগুণের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি। এবং এই হচ্ছে বিশেষ করে মানুষের জন্মে একমাত্র উদ্দেশ্য, কিভাবে আমরা মায়ার কবল থেকে মুক্ত হতে পারি। তো উপায় স্পষ্ট আছে। তো কি জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে চতুর্দশ অধ্যায়ে বিশেষ করে এই দুই অধ্যায়ে এবং গীতায় অন্যত্রেও এত বিশদভাবে ত্রিগুণের প্রভাব বর্ণনা করেন। এখন শ্রীকৃষ্ণ বলছেন গীতার গানে, শিল প্রভুপাদ মন্তব্য করছেন যে সংক্ষেপে সংক্ষেপে এই ত্রিগুণের প্রভাব আমি বর্ণনা করব। সংক্ষেপে মনে বিস্তৃতভাবে বর্ণন কর তো খুব বড় কাজ আছে, কিন্তু এখানে গীতায় শ্রীকৃষ্ণ আসলে ভগবদ গীতার মধ্যে এই ত্রিগুণের প্রভাব কি আছে সেটা অনেক বড় ভাগ ভগবদ গীতায়। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দেব দেবীদের স্থিতি, দেবদেবীর উপাসনা করা ফল কি আছে তার স্থিতি শ্রীকৃষ্ণ, বদ্ধ জীব পঞ্চ পঞ্চ মুখ্য বিষয় আছে ভগবদ গীতায়, কি কি আছে কেউ বলতে পারে? কাল, কর্ম, প্রকৃতি, জীব এবং ঈশ্বর। তো প্রকৃতির মধ্যে এই বর্ণনা ত্রিগুণ সেটা ভগবদ গীতা অনেক শ্লোক এই বর্ণনায় এই ভগবদ গীতায় আছে। কি জন্য? যদি এই সকল গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া হচ্ছে কৃষ্ণ ভক্তি পন্থ, তাহলে ভগবদ গীতায় হয়তো আমরা আশা করতাম যে এই গীতায় ভক্তি অবিধেয় তত্ত্ব এর সম্বন্ধে আরো বেশি কথা হইত হত, কিন্তু ভগবদ গীতায় আসলে এই অবিধেয় তত্ত্ব সম্বন্ধে বেশি কথা নেই। তো কিছু আছে, ফত্রং পুষ্পং ফলং তয়ম ইয়মে ভক্ত্যা প্রয়াচ্যতি তদহং ভক্তি উপাহৃত অশ্নামি প্রয়াতমানঃ ইয়ৎ করোষি ইয়দশ্নাসি ইয়চ্চ হোষি তদাসি ইয়ত তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। কিন্তু ভক্তি কি করে করা হয় বিশদভাবে এই ভগবদ গীতায় কোন বর্ণনা হচ্ছে না, সেটা আমরা পাব বিশেষ করে ভক্তির সমৃত সিন্ধু থেকে এবং অনন্য শাস্ত্রে হরিভক্তি বিলাস শ্রী উপদেশ অমৃত বিশেষ করে ভক্তির সমৃত সিন্ধুতে। কিন্তু এই ভগবদ গীতায় প্রকৃতির তিন গুণে বর্ণনা অনেক আছে, কিভাবে এই তিন গুণের দ্বারা বদ্ধ জীবদের বন্ধন হয় এই অধ্যায়ের নাম আছে মোক্ষযোগ। সে মোক্ষ কিভাবে হয়? সবধামান পরিত্যাজ মামেকম শরণম রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মাশুচ। এই মোক্ষ শব্দ এই চরম শ্লোকে রামানুজাচার্য সম্প্রদায়ে এই সর্বধামান পরিত্যাজ রামানুজ সম্প্রদায়ে এই শ্লোক চরম শ্লোক বলা হয়। তো এই অধ্যায়ে যার বিষয় আছে মোক্ষ, এই অধ্যায়ে অনেক বর্ণন আছে কিভাবে বন্ধন হচ্ছে ত্রিগুণের দ্বারা। কেন? কেন না আমরা যদি বন্ধনের বিষয়ে সম্বন্ধে অবগত না হয় তাহলে প্রকৃত রূপে মুক্ত হওয়া হবে না। আমরা যদি শুধু শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হই আমরা মায়া বন্ধন থেকে মুক্ত হতে পারে, কিন্তু মায়া প্রভাব এত সুখ এবং জটিল আছে যে অনেকবার দেখা যায় যে লোকেরা যারা মনে করে আমি মুক্ত আছি, তো প্রকৃত পক্ষে মায়ার কবলায় আছে। সেটা বিশেষ করে মায়াবাদীদের স্থিতি। রবীন্দ্রাক্ষ বিমুক্ত মানে তারা বিমুক্ত মানি বলে, ত্বয়াষ্ট ভাবাদ অবিশুদ্ধ বুদ্ধয়ঃ আরোহ্য কৃচ্ছ্রেণ পরং পদং তথা পতন্ত্যত নারৃত যুষ্মদঙ্গয়ঃ। মায়াবাদী তারা কৃচ্ছ্র সাধন করে মুক্ত হওয়ার জন্য এবং তার নিচে বিচারে তারা মুক্ত আছে এবং হয়তো প্রকৃতপক্ষে তারা মুক্ত আছে কিন্তু বিমুক্ত নেই। বিমুক্ত, মুক্ত এবং বিমুক্ত এই দুই শব্দ আছে। মুক্ত আছে অস্থায়ী ভাবে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হওয়া এবং ভগবানের অঙ্গকান্তি ব্রহ্মজ্যোতির সাথে লীন হয়ে যাওয়া, সেটা মুক্তি বলে। কিন্তু ব্রহ্মা যিনি এই শ্লোকের বক্তা, ইয়ে রবীন্দ্রাক্ষ শ্লোক, ব্রহ্মার মীমাংসা আছে না নির্ধারণ আছে যে মুক্ত হলেও তারা বিমুক্ত নেই, বিমুক্ত মানি আমি পুরোপুরি মুক্ত আছি, সেটা তাদের মত। কিন্তু প্রকৃত পক্ষে ভগবান পুন্ডরীকাক্ষ, পুন্ডরীক আখ্যা চরণে অনাদর করার ফলে তাদের পতন অবশ্যক্ত আছে। তো তারা মুক্ত জীবন আছে কিন্তু আসলে এর অর্থ হচ্ছে যে ত্রিগুণের প্রভাব থেকে মুক্ত হয়েও তো পুরোরূপে না, তারা যোগ্য আছে আবার সেই ত্রিগুণের কবলে প্রবেশ করা। শুদ্ধ আছে কিন্তু বিশুদ্ধ নেই। তো ভক্তি এবং ভক্তির প্রতিবিম্ব এই মূল আকার এবং প্রতিবিম্ব তো দুই, তো আমাদের দৃশ্যে তো উভয় তো একই আছে কিন্তু প্রতিবিম্বার কোন বস্তুতে নেই, এটা শুধু প্রতিবিম্ব। আসল রূপ মূল রূপে সত্যতা আছে, প্রতিবিম্ব তো শুধু প্রতিবিম্ব। তো ঠিক সেভাবে ভক্তি এবং ভক্তির প্রতিবিম্ব উভয় একই দেখা যায় কিন্তু প্রকৃত ভক্তি হচ্ছে জড় প্রকৃতির প্রভাব থেকে মুক্ত, সেটা ভগবানের অন্তরঙ্গ শক্তি দ্বারা সঞ্চালিত হচ্ছে এবং সেই প্রতিবিম্ব সেটা ভক্তির মতো দেখা যায় কিন্তু সেটা ভগবানের বহিরঙ্গ মায়া শক্তি দ্বারা সঞ্চালিত হচ্ছে। তো পার্থক্য কি? শুদ্ধ ভক্তি, শুধু ভক্তিতেই কি করা হয়? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম আচরণম বন্দনম দাস্যম সাখ্যম এবং আত্মনিবেদনম এবং ছল ভক্তি ভক্তি প্রতিবিম্বায় কি করা হয়, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম আর্চনম বন্দনম দাস্যম সাখ্যম এবং আত্মনিবেদনের ছল, সেটা পার্থক্য ছল ভক্তি এবং আসল ভক্তি। ছল মানে যা বাস্তবিক নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ শিক্ষা মধ্যে এর সম্বন্ধে বলেছেন যে একটা প্রসিদ্ধ উদাহরণ আছে, যে উদাহরণ যে ভক্তি এক লতা সম্বন্ধে তুলনা করা হচ্ছে। তো লতা নিজের বল নেই উপর যাওয়ার জন্য, তো লতা চেষ্টা করে উপর যাওয়ার জন্য, কিন্তু তার কোনো সমর্থনা যদি না থাকে উপর যেতে পারে না, এবং লতা যদি উপরে না যায় তাহলে তার ফুল এবং ফল ঠিক মতো হবে না। তো ভক্তিলতা সমর্থন হচ্ছে গুরু এবং কৃষ্ণের কৃপা, সেটা গুরু এবং কৃষ্ণের কৃপা পেলেও সযত্ন হতে হবে, যে জল সেচন করতে হবে। সেই জল কি? শ্রবণ কীর্তন জল। কিন্তু সেই শ্রবণ কীর্তন যদি কৃত্রিম হয় তো আসল ফলে বিকাশ হবে না। তো কৃত্রিম শ্রবণ কীর্তন কি আছে? কি করে শ্রবণ এবং কীর্তন কৃত্রিম হতে পারে? শ্রবণ মানে আমরা শুনি, কীর্তন মানে আমরা গাই, তো কৃত্রিমটা কি আছে? তো শ্রবণ এর এইসব শ্রবণ কীর্তন স্মরণ সেবন এই সকলে আত্মনে বেদন ভাবে সংযুক্ত হতে হবে। আমরা কি ভাবনা আছে? আমরা কি কৃষ্ণের সেবা করতে চাই, না সেবার ছলে আমরা কি চাই যে কৃষ্ণ ভগবান আমাদের সেবা করবেন? অনেক সেবা, অনেক যা সেবা নাম ছলে সেটা শুধু ছল, সেটা সেবা না, সেটা এই রকম ব্যবসা যে আমি কিছু করব তার থেকে ভগবান থেকে আমি কিছু পাব। আমি প্রণামী দিচ্ছি এবং আশা আছে যে এ দ্বারা ভগবান আশীর্বাদ দেবেন যাতে আমি আরো অনেক পয়সা লাভ করব। দক্ষিণ ভারতে সবচেয়ে প্রসিদ্ধ মন্দির আছে তিরুপতি তিরুমালায় শ্রীনিবাস বালাজি মন্দির। তো অনেক অনেক লোক যায়, এই কম্পিউটার সিস্টেম আছে দর্শনের জন্য, এত লোক যায় দর্শনের জন্য। ওর নাম দেওয়া হয় একটা কি বলে একটা রব ব্যান্ড দেওয়া হয় যার মধ্যে আপনার নাম্বার থাকবে। তো সময় দেওয়া হয়, কারণ এই সময় যাওয়া হয় কারণ এত লোক যায় যে আগে অনেকে তো একদিন দুই দিন তিন দিনে প্রতীক্ষা করত দর্শনের জন্য। এখন সুবিধা আছে কম্পিউটার সিস্টেম দর্শনের জন্য, বেশি টাকা দিলে, বেশি টাকা দিলে তো শীঘ্রই দর্শন করা হয়। তো এত লোক যায় কেন? কারণ বিশ্বাস আছে, বিশ্বাস আছে যে বিশেষ করে আমরা যদি শ্রীনিবাসকে, শ্রীনিবাস মানে কৃষ্ণ, বৈকুণ্ঠনাথ বিষ্ণু, শ্রীনিবাস মানে লক্ষ্মী নিবাস, লক্ষ্মীপতি, বিশ্বাস আছে এবং আসলে তাই যে আমরা যদি শ্রীনিবাসকে, আমরা ভগবানকে দান দিতে পারি না, কিন্তু আমরা যদি টাকা পয়সা অর্পণ করি, আমরা তার কৃপায় আরো বেশি লাভ করব। সেজন্য অনেকে ব্যবসায় ওই পাটনা আছে শ্রীনিবাস, ও লাভ যা হয় তার থেকে এক ভাগ শ্রীনিবাসে দেওয়া হয়। লোকদের বিশ্বাস আছে এবং আসলে তাই যে যদি শ্রীনিবাসকে দেওয়া হয় আমরা আরো অনেক কিছু পাব, কিন্তু সেটা ভক্তি নয়, সেটা ব্যবসা। সেজন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন যে না ধনম না জনম না সুন্দরীম কবিতং বা জগদীশ কামে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতৎ ভক্তি রহিতু কিছুই। তো আমরা ধর্ম পালন করি কেন? আমরা ভগবানের কাছে প্রার্থনা করি কি জন্য? সকলে ভগবান থেকে কিছু চাই, ধন না জন না সুন্দরী না কিছু, না কিছু চাই না, যারা কোন ভৌতিক স্বাদ চাই না, তাদের ইচ্ছা আছে মুক্ত হও। চৈতন্য মহাপ্রভু বলেন যে ধন জন সুন্দরী এবং সারা বিশ্বের মধ্যে সব কিছু যা আছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, তার মধ্যে এটা সকল জিনিস থেকে আমার কিছুই নাই, কিছু চাই না এবং মুক্তিও চাই না, আমার এই কি ইচ্ছা আছে যে আমি সুযোগ পাব অহৈতুকী ভক্তি, মানে সেই ভক্তি যার মধ্যে কোনো স্বার্থের ইচ্ছা নেই, সদাইব অহৈতুকী ভক্তি কর যার মধ্যে কোনো স্বার্থ ইচ্ছা নেই। আসল স্বার্থ হচ্ছে এইভাবে প্রার্থনা কর, কিন্তু সাধারণত স্বার্থ এই শব্দে পরিভাষা লোকেরা বুঝে যে আমার নিজে ইন্দ্রিয় তর্পণের জন্য কিছু লাভ করা। তো সেটি অহৈতুকী ভক্তি, এইভাবে ভগবানের চরণে প্রার্থনা করা উচিত। শিক্ষাশ্রীকর দ্বারা ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন কিভাবে প্রার্থনা করা উচিত। আই নন্দ চানজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবং বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। আমাদের ইচ্ছা কি আছে? ধন জন সুন্দরী ইত্যাদি নেই, আমাদের মানে ভক্তদের ইচ্ছা আছে ধুলে কণ হতে, সেটা বিচিত্র ইচ্ছা আছে না? সবাই চায় আমি বড় হব, আমি ধনী হব, কিন্তু মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন যে আমরা ঘাস থেকে নিচ হব, আমরা ধুলে ক্ষণ হব। কি রকম ধুল? ভগবান শ্রীকৃষ্ণের চরণে ধুলিতে, ভগবানের চরণে ধুলি, ধুলে ক্ষণ হওয়া, এর কি অর্থ? যে অর্থ আছে যে আমরা বৈষ্ণব দাস অনুদাস 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 হব। গোপী ভার্তা পদকমল দাস উদাস অনুদাস। তো সেই ইচ্ছা হচ্ছে শুদ্ধ ভক্তি। আর কোন অন ইচ্ছা যদি থাকে তাহলে সেটা শুদ্ধ ভক্তি নয়, সেটা কৃত্রিম না কনিষ্ঠ ভক্তি। কনিষ্ঠ ভক্তদের ভক্তি সেটা তারা ভক্ত প্রায় বলে না প্রাকৃত ভক্ত। ভক্ত প্রায় মানে ভক্তি আছে কিন্তু ভক্তি আসলে ভক্তি নাই, সেটা প্রায় ভক্তি আছে কিন্তু প্রায় ভক্তি তো ভক্তি নেই। প্রায় মানুষ মানে মানুষ নেই, প্রায় ১০০ টাকা তো ১০০ টাকা না, এই জিনিসের দাম আছে ১০০ টাকা তো আমি ৯০ টাকা দিচ্ছি, এটা প্রায় ১০০ কিন্তু জিনিসটা পাবে না, দাম আছে ১০০ টাকা। তো ভক্ত প্রায় মানে প্রায় কিন্তু আসলে ভক্ত নেই, প্রাকৃত ভক্ত। প্রাকৃত ভক্ত প্রাকৃত মানে প্রকৃতির তিন গুণ যুক্ত আছে কিন্তু ভক্তি কি? ভক্তি হচ্ছে মাংসয়বিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্যায়তন ব্রহ্মভূয়ায় কল্পতে। আপনার যদি একটু শিক্ষা নিতে চান, শিল প্রভুপাদ বলেন যে গীতা এবং ভাগবত পাঠ করার সময় ওই মন্দিরে পর্দা খুলে না বন্ধ করা যদি হয় সবাই শ্রবণ করে থাকবে, দণ্ডবাদ প্রণাম নেই করবে, এটা ও ভক্তি। কানে দ্বারা ভগবানের দর্শন করা হয়, চোখে দ্বারা না। তো ভক্তি হচ্ছে ত্রিগুণাতীত। তো প্রাকৃত ভক্ত মানে এই দুই শব্দ বিরোধী বাক্য আছে, প্রাকৃত ভক্ত। তো প্রাকৃত ভক্ত মানে মিশ্রিত ভক্ত, শুদ্ধ ভক্ত নয়। শুদ্ধ ভক্তি মানে অনাভিলাষিতা শূন্য জ্ঞান কামাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তম। আসল ভক্তি শুদ্ধ ভক্তি হচ্ছে, সেই উত্তম ভক্তি হচ্ছে যার মধ্যে যা আবরণে কোন কর্মস্পৃহ জ্ঞানস্পৃহ থাকে না, শুধু এই ইচ্ছা আছে অনুকূল ভাবে কৃষ্ণ প্রসন্নতার জন্য ভক্তি অনুশীলন কর। তো প্রাকৃত ভক্ত এবং উত্তম ভক্ত উভয়ের মধ্যে পার্থক্য আছে। উভয় শ্রবণ কীর্তন ইত্যাদি করে কিন্তু উত্তম ভক্তর করেন কৃষ্ণের প্রীতির জন্য, এবং কনিষ্ঠ ভক্তরা করেন নিজের স্বার্থের জন্য। এবং এর সাথে কিছু ভক্তি আছে সেজন্য তারা প্রাকৃত ভক্ত বলে, সেজন্যে যে তারা কিছুই ভক্তি করে না। ভক্তি আছে তো কিন্তু সেই ভক্তি আসল ভক্তি না। আসল ভক্তি কি? আসল ভক্তি হচ্ছে যেমন কুন্তি রানীর বর্ণনা আছে, ত্রয় মেনান্য বিষয়া মতির মধু পথে সকৃত রচির উদ্বাহতা দধা গঙ্গে ভোগম উদন্বতী। গঙ্গা বেগবতী স্রোতের মতো ভক্তি শ্রীকৃষ্ণের চরণে যাওয়ার উচিত। যদি ভক্তির মধ্যে কোন বিঘ্ন থাকে, যেমন গঙ্গায় ওই সব বাংলাদেশের লোক জানেন যে ওই শ্রীমন্ত পাশে রাজশাহী পাশে ওই ফরাকা বারাজ আছে না, যা দ্বারা এই গঙ্গা জল ঠিক মতো এই বাংলাদেশে আসে না, কলকাতা যায়। তো সেটা গঙ্গা স্রোতে বিঘ্ন, তো ঠিক সেইভাবে আমাদের ভক্তি প্রবাহে যদি ফরাকা বারাজ থাকে তো আমাদের ভক্তি শ্রীকৃষ্ণের চরণে পচে যাবে না, অন্যদিকে যাবে। তো বাংলাদেশে জলের অভাবে বাংলাদেশের মাটির কি বলে পোষণ করা হয় না, পশ্চিম বাংলার মাটি সেই জল পায়। তো ঠিক সেইভাবে আমরা যদি ভক্তি শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রীতির জন্য করি না, তাহলে আমাদের ভক্তির পোষণ হবে না, আমাদের ভৌতিক ইচ্ছাগুলো তার পোষণ হবে। সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ শিক্ষায় বলেন যে আসল ভক্তি লতা এবং অন আগাছ সাথে সাথে থাকতে পারে। আমরা যদি ওই জল শ্রবণ কীর্তন জল ঠিক মতো সেই ভক্তি লতার মূলে সেচন না করে, তাহলে সেই জল সেই কৃত্রিম ভক্তি লতা আগাছা, সেই জল সব আগাছা। আগাছা মানে কি? কর্ম জ্ঞান ইত্যাদি এইসব ভৌতিক ইচ্ছাগুলো। তো সেই কৃত্রিম ভক্তি লতা সেই জল পেয়ে তো ভক্তি লতা শুষ্ক হয়ে যায় এবং আগাছা বৃদ্ধি হয় এবং ধীরে ধীরে ওই আসল ভক্তিলতা মরণ হয় এবং ভক্তির নামে আমাদের হৃদয় স্থিত সকল ইন্দ্রিয় তৃপ্তির জন্য আগাছা বৃদ্ধি হয়, আসল ভক্তি তো হয় না। সেজন্য কনিষ্ঠ ভক্তদের স্থিতি খুব ভয়ানক আছে, যদি সৎসঙ্গ না পায় তাদের ভক্তি পোষিত না হয়ে তো প্রচয় হয়ে যায়। এবং সেই কনিষ্ঠ ভক্তি না প্রাথমিক ভক্তি তো বিকৃত হয়ে অপভক্তি হয়, অপসিদ্ধান্তিক অপসম্প্রদায়ক, অপসিদ্ধান্ত অপসম্প্রদায়, এই দুই শব্দ খুবই গুরুত্বপূর্ণ আছে। অপসম্প্রদায় কি, অপসিদ্ধান্ত কি? অপসিদ্ধান্ত মানে যা ভক্তি সিদ্ধান্ত যার মধ্যে আসল রূপানুগ রূপকোস্বামীর অনুমোদিত শুদ্ধ ভক্তি অনাবিলাসিতা শূন্য উদ্দেশ্য নেই, অন উদ্দেশ্য আছে, শ্রবণ কীর্তন ইত্যাদি এইসব করা হয় কিন্তু উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সেবা করা সেটা নেই, অন উদ্দেশ্য আছে, সেবা করা হয় কিন্তু উদ্দেশ্য আলাদা আছে। তো এটা অপসিদ্ধান্ত এবং ওইসব অপসিদ্ধান্তিক তথাকথিত ভক্তদের পৃথক পৃথক দল অপসম্প্রদায় বলে। তো কি আছে শুদ্ধ ভক্তি সেটা আমাদের শিখতে হবে। শুদ্ধ ভক্তি সিদ্ধান্ত শাস্ত্র ঠাকুর হচ্ছেন রূপানুগ বিরুদ্ধ অপসিদ্ধান্ত হরি, অর্থাৎ তার দ্বারা রূপানুগ অপসিদ্ধান্তে হরণ কর হয়, বিনষ্ট হয়। তা বাকে দ্বারা বীরবতী বাকে দ্বারা সব অপসিদ্ধান্ত যা ভক্তি নামে ধার্মিক মঞ্চে নাচে থাকে সকলে বিনাশ হয়, খণ্ডন করা হয়। তা বীর্যবতী রূপানুগ ধারা প্রচারিত ভক্তি সিদ্ধান্ত দ্বারা সব অপসিদ্ধান্ত খণ্ডিত হয়। তো এই সকল অপসম্প্রদায় কি দোষ আছে? তার শ্রবণ কীর্তন সেবন এইসব করে, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতে আরাধনা করে, তার থেকে পাঠ করে, তারা হরিনাম কীর্তন করেন, দোষ কি আছে? তাদের কি দোষ? তো বিভিন্ন বিভিন্ন অপসম্প্রদায় বিভিন্ন বিভিন্ন বিশেষ দোষ আছে। একটা উদাহরণ আছে, এক সম্প্রদায় আছে, তাদের সিদ্ধান্ত আছে, অপসিদ্ধান্ত আছে, যে মহাপ্রভুর প্রদত্ত মহামন্ত্র যা দ্বারা সর্বজগতে নিষ্ঠা হয় সেটা কীর্তনে উচ্চ স্বরে বলা উচিত না। উচ্চস্বরে কীর্তন করার দ্বারা সর্বজগতে নিষ্ঠা হয়, কিন্তু এই অপসম্প্রদায় তথাকথিত বৈষ্ণবেরা ঈর্ষাপরায়ণ হয়ে ভক্তির নামে ঈর্ষা প্রকাশ করে, বলে যে সেই মহামন্ত্র উচ্চ স্বরে কীর্তন করা উচিত না। এবং সেই জন্য এই কাল্পনিক মন্ত্র সৃষ্টি করে সেইটা গায়, ভজনে চাই গৌর রাধে শ্যাম ইত্যাদি। তো সেটা ভক্তির মতো দেখা যায়, কিন্তু আসলে তারা মহাপ্রভুর বিদ্রোহী। মহাপ্রভুর যা আমাদের দিলেন সেটা গ্রহণ করে না, বলে যে আমরা মহাপ্রভু থেকে আরো ভালো জানি। মহাপ্রভু তো বেশ ভালো ছিলেন, কিন্তু আসলে ঠিক মতো জানেনি আমাদের দিতে, আমরা তা থেকে ভালো জানি। সেটা তাদের বাহ্যিক বিনম্রতা অভিনয় করা হয়, কিন্তু হৃদয়ের মধ্যে অনেক অনেক অহংকার এবং দম্ভ রাশি আছে। আর একটা অপসম্প্রদায় বলে যে গৌর হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন ব্রজবধূর বিলাসী, ব্রজবধূর সাথে অর্থাৎ গোপ রমণী গোপীদের সাথে লীলা বিলাস করেন কৃষ্ণ। তো গড় হচ্ছেন কৃষ্ণ, তো গড় হচ্ছেন নদিয়া নাগরী, নদিয়া রমণী উপভোগ করেন গড়। কিন্তু এই লীলায় গড় ভগবান কৃষ্ণ অপরূপ আছে, কিন্তু এই লীলায় ভগবানের ইচ্ছা আছে কৃষ্ণের মাধুরী আস্বাদন কর। তিনি রাধা ভাব দ্যুতি সুবলিতম হচ্ছে, রাধা ভাবে কৃষ্ণ, কৃষ্ণ ভাবে না। যদি তিনি রাধা ভাব দ্যুতি সুবলিত না হতে, তাহলে গৌর অবতারের কোন প্রয়োজন ছিল না। রাধা ভাব অসাধন করার জন্যে, রাধার মহিমা প্রচার করার জন্যে শ্রীকৃষ্ণ গৌর রূপে অবতীর্ণ হইলেন। তো যদি তার একই ভাব প্রকট হল, হত যে আমি নদী রমণীর গণে উপভোগী, তো কি দরকার ছিল গৌর রূপে আসতে? তো কৃষ্ণ রূপে, শ্যাম রূপে, ব্রজেন্দ্র নন্দন যে সত্যিসূত হইল, সে ব্রজেন্দ্র নন্দন রূপে তিনি রমণীয় রমণ করেন, রাধা রমণ, গোপী রমণ, রমণী রমণ। এই অবতারে তিনি গোপী রমণে আরাধনা করেন। তো সেই জন্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিশ্লেষণ আছে যে এই গৌর নাগরী অপর সম্প্রদায় আসলে নির্বিশেষবাদী আছে, কারণ গৌর লীলা বিশিষ্ট আছে এবং কৃষ্ণ লীলা বিশিষ্ট আছে, যে এই দুই বিশিষ্ট আলাদা আছে তারা স্বীকার করে না, সেই জন্য তারা নির্বিশেষবাদী, অন্যরকম নির্বিশেষবাদী। তো এইভাবে এই সকল অপর সম্প্রদায় অনেক দোষ আছে, সকল অপর সম্প্রদায় বিশেষ দোষ আছে। গৌর নাগরী চূড়াধারী আউ বাউল কাউতা বাজা নের ধর বেশ মার্থ সাইস হজিয়া নাগরী, গৌর নাগরী চূড়াধারী কাউতা ভাজা চৌথ বাবাজি তের অপর সম্প্রদায় নাম দিয়েছেন এবং আরো অনেক অনেক আছে, শিষ্যাবিলাসী কালচন্দী কোথাও আছে, ও রঘুনন্দন পন্থী কিশোরী ভাজা অনেক আছে, ওই সব সব শাক্ত স্মার্থ তান্ত্রিক প্রভাবে কবলিত আছে। তো এই সকল অপর সম্প্রদায়ের মূল ত্রুটি কি আছে? মূল ত্রুটি আছে যে তারা ভক্তি যা করে সেটা আসলে ভক্তি নেই, ভক্তি করে ভক্তির অভিনয় করে, শ্রবণ কীর্তন এইসব করে, নাম কীর্তন করে, তাদের কি দোষ আছে? যদি কি বৈষ্ণব অপরাধ হয় না যদি আমরা তাদের নিন্দা করি? না, সেটা বৈষ্ণব অপরাধ না। অবৈষ্ণবদের প্রতি বৈষ্ণব অপরাধ হতে পারে না, এবং আমরা যদি অবৈষ্ণবকে বৈষ্ণব বলে সেটা ভক্তির মধ্যে এক অপরাধ। আমরা ঠিক মতো যদি বৈষ্ণব চিনতে পারে না, কে আছে বৈষ্ণব, কে আছে অবৈষ্ণব, কে আছে বৈষ্ণব বেশে না বৈষ্ণব অভিনয়ে অবৈষ্ণব, সেটা যদি আমরা যদি চিনতে পারি না, তাহলে আমাদের খুব অসুবিধা হবে। যেমন সীতা দেবী রাবণ সাধু বেশে সীতা দেবের কাছে এসে তো সাধু ব্যবহার প্রকট করে তার অনাচার অত্যাচার পরে তা ব্যভিচার প্রকট করেছে। তো সাধু বেশ ছিল, সাধুর মতো ব্যবহার কথা বলা এসব ছিল, কিন্তু উদ্দেশ্য রাক্ষসী ছিল যে আমি সীতাকে উপভোগ করব। তো ঠিক সেভাবে এই সমস্ত অপসম্প্রদায়ে ভক্তি অভিনয় করা হয়, কিন্তু তাদের উদ্দেশ্য আছে আমি কৃষ্ণের মতো ঈশ্বর হাম ভোগী, আমি উপভোগী হব, কৃষ্ণের কৃপায় আমি জগতের সকল জিনিসের উপভোগী হব, এবং কৃষ্ণ যদি রাজি না হয় তাহলে আমি ফোন রাখা ন্যায় অন ভগবান হব, প্রতিদ্বন্দ্বিত হয় না কাংসার মত, আমি ওই কৃষ্ণ দূরতা কৃষ্ণ হত্যা করব, এই সকল ইচ্ছা আছে কাংসা পৌন্ড্রকা এই সকল অসুরের কৃষ্ণের হাতে নিহত হল, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে আমি কৃষ্ণকে হত্যা করে সবকিছু নিজের জন্য উপভোগ করব। এইরকম অনেক উদাহরণ আছে ভগবতে যে শিব এক অসুর বৃক্ষাসুরকে বর দিয়েছেন যেন বৃক্ষাসুরের হাত যদি কারো শেরের উপরে রাখা হয় সেই অন্য লোকদের মাথা তো একদম কি বল খণ্ডিত হবে। তো বৃক্ষাসুর এই বর পেয়ে প্রয়াস করেন শিব দেহ শিরে হাত লাগানা যাতে বৃক্ষাসুর পার্বতীকে উপভোগ করতে পারত। এই হচ্ছে অপসম্প্রদায় লক্ষ্য যে তারা ভগবান থেকে কিছু চাই কি জন্য ভগবানকে হত্যা করার জন্য না ভগবানের পদ নেওয়ার জন্য। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার সারা জীবনে এই সকল অপসম্প্রদায়ের সাথে সংগ্রাম করেছেন, সারা জীবনে। তো কি আছে ভক্তি, কি আছে অভক্তি, ছদ্মবেশে অভক্তি, সে তো বুঝতে হবে। আমরা যদি না বুঝি তাহলে বিশেষ করে এই বাংলাদেশে এই তো হয় যে অনেকে শ্রবণ কীর্তন ইত্যাদি করে, কিন্তু কারণ তারা ঠিক মতো বুঝে না বুঝতে চায় না যে আমরা সব কিছু যা আমরা করি সেটা কিভাবে কি উদ্দেশ্যে করা উচিত। কৃষ্ণার্থে অখিল চেষ্টা, সব কিছু কৃষ্ণের প্রসন্নতা করার জন্যই করতে হবে, কাই মনো বাকে সব কিছু আমরা যা করি কৃষ্ণের জন্য করতে হবে। সেজন্য তারা জানে না জানতে চায় না সে কথা বলে যে আমরা সব কিছু কৃষ্ণের জন্য। অনেকবার আমরা শুনেছি ওই কীর্তনে আমরা আখর গাই আমি আর কিছু চাই না, জন্মে জন্মে তোমার সেবা আর কিছু চাই, কিন্তু অনেক কিছু আমরা চাই, আমরা শুধু বলি আমরা চাই যে ওই উপস্থিত মহিলারা আমার ও কত সুন্দর গায় আমাদের গাওয়া তো খুব ভালো লাগবে। অনেক কিছু আমরা চাই, কথা বল সহজ, আর কিছু চাই না, কিন্তু আসলে সেটা সত্যি নাকি? বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে হামে হেরে বসি বৃন্দাবন, এইসব কথা বার বার বিচার করতে হবে। তো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য কি? নিজ ভক্তি, তথাকথিত ভক্তির দ্বারা আমাদের নিজের আনন্দে জড় ইন্দ্রিয় আনন্দে বর্ধন কর, না কৃষ্ণের আনন্দ। তো আমাদের লক্ষ্য না অভিপ্রায়, যদি শ্রীকৃষ্ণের আনন্দ ছাড়া আর কোনো অন উদ্দেশ্য, তাহলে সেটা সেই ভক্তি না ভক্তি প্রায় ত্রিগুণের দ্বারা সঞ্চালিত হবে। এবং সেই রকম ভক্তি তো কখনোই কৃষ্ণের চরণে পৌঁছে যাবে না। সেটা কিভাবে আমাদের ভক্তি কৃষ্ণের চরণে পৌঁছে যায়? সেটা পরম্পরা দ্বারা আচার্যগণ আমাদের প্রস্তুত করেন, যাতে আমরা এবং আমাদের ভক্তি, আমাদের সকল অর্পণ শুদ্ধ হবে, যাতে সেটা উপযুক্ত হবে কৃষ্ণের চরণে আপন করার জন্য। পূজার্চনে বিধি আছে, অনেক বিধি আছে, পত্রং পুষ্পং ফলং থয়াম এবং সব উপচা শ্রীকৃষ্ণকে অর্পণ করার জন্য। পূজা বিধানে কি করা হয়? সর্বপ্রথমে আচমন করা হয়, কি কি করা হয়? আদৌ গুরু পূজা, গুরু থেকে আমরা অনুমতি পাই, আমরা অধিকার পাই কৃষ্ণের সেবা করার জন্য। নিজে আমাদের কোনো অধিকার নেই, আমাদের মিশ্রিত অর্পণ এবং অর্চন গুরুদের দ্বারা শুদ্ধিকরণ করা হয়। তো গুরু কি করে, আমাদের শুদ্ধিকরণ কি ভাবে করা হয়, সেটা বিশেষ করে শ্রবণ করার মাধ্যমে এখানে এবং এই শ্লোকে আজ আজ গীতা শ্লোকে এবং অনেক শ্লোকে এই ভগবদ গীতা শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে শুনো অর্জুন শ্রবণ করো, যথা জ্ঞাসিসি তত শুনো, শ্রবণ করার মাধ্যমে সকল কলুষ ভুল ধারণা ভৌতিক ইচ্ছাজন্য স্পৃহ নষ্ট হয়ে যায়। নষ্ট প্রয়েশ বা ভদ্রেশু নিত্যং ভাগবত সেবায়া ভগবৎচ্যুতম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্টিকী, নিষ্ঠা নৈষ্টিকী ভক্তি সেই স্তরে আমরা কিভাবে অধিষ্ঠিত হতে পারে? শ্রবণ করা দ্বারা। আমরা সবাই জানি হরের নাম হরের নাম হরের নাম এব কেবলম খলো নাশ্চৈব 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 গতির অন্যথা। কীর্তন, হরিনাম কীর্তন হচ্ছে উপায় এই কলি যুগে গতি অর্থাৎ কৃষ্ণ চরণ সেবা প্রাপ্ত করার জন্য। হয়তো এর জন্য অনেকে যারা কীর্তনে উপস্থিত হয়, কীর্তনের পরে চলে যায়। কীর্তনের জন্য খুব উৎসাহী আছে, কিন্তু শ্রবণের জন্য না। এবং কীর্তনের জন্য আসলে উৎসাহী না, ও বেশি আওয়াজ করার জন্য খুব উৎসাহী আছে, খুব মৃদঙ্গ বাজায়, কিন্তু মুখ তো কখনো খুলে না। তো সেটা কীর্তন হয়। কীর্তন মানে নাম উচ্চারণ কর, এইসব মৃদঙ্গ কারতাল যা যা ঘণ্ট না থাকলেও কীর্তন হতে পারে, কিন্তু এইসব বাদক যন্ত্র আওয়াজ যদি থাকে কিন্তু নাম উচ্চারণ না হয়, তা সেটা কীর্তন না, সেটা সঙ্গীত আমরা বলতে পারি, না আওয়াজ আমরা বলতে পারি। কিন্তু কীর্তন মানে নাম কীর্তন। তো অনেকে এই কীর্তনে উপস্থিত হয়, তারপরে চলে যায়, কিন্তু তারা জানে না, কারণ তারা কখনোই শ্রবণ করে না, সেজন্য তারা জানে না যে কীর্তন পূর্ণ হয় না যদি শ্রবণ করা না হয় সাথে। কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, শক্তি শক্তিমান মানে শক্তি সহিত। কৃষ্ণের শক্তি যদি না থাকে তাহলে কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, কিন্তু সেই পূর্ণতা কিভাবে হয়, সেই কৃষ্ণ যদি স্বরূপ শক্তি রাধারানীর সাথে থাকেন, তিনি হচ্ছেন পরমেশ্বর, পরমেশ্বর পরমেশ্বরীর সাথে হচ্ছেন পরমেশ্বর। তো কৃষ্ণ পূর্ণ, পূর্ণ ভগবান পূর্ণ রূপে পূর্ণ হন যদি শক্তি স্বরূপ শক্তির সাথে থাকে। রাধা কৃষ্ণ পরম সত্য পরম তত্ত্ব হচ্ছেন রাধা কৃষ্ণ। তো ঠিক সেভাবে কীর্তন পূর্ণ হয় না যদি শ্রবণের সাথে করা না হয়। শ্রবণ হচ্ছে কীর্তনের স্বরূপ শক্তি। আমরা গাই, হরে কৃষ্ণ গাই, কিন্তু কৃষ্ণ কে, আমরা কে, আমাদের কি সম্বন্ধ আছে, কি জন্য আমরা গাই, এইসব আমরা যদি না জানি তাহলে হরে কৃষ্ণ বলে আমাদের কি উদ্দেশ্য হবে। তো গান করা, তা থেকে আমরা আনন্দ পাই, আমরা এই গান গাই, এবং অনেক রকম গান আমরা আরো গাইতে পারি। অনেকে ভুল করে মনে করে যে রবীন্দ্রনাথ ঠাকুর পরম ভাগবত ছিল, কারণ কৃষ্ণের সম্বন্ধে কয়েকটা কবিতা রচনা করেছে, কিন্তু তার থেকে অনেক বেশি কৃষ্ণেতরা কবিতা রচনা করে। কৃষ্ণেতরা এই শব্দের কি অর্থ, এটা সংস্কৃত শব্দ, ইতরা মানে যার সঙ্গে কোন সম্বন্ধ নেই, কৃষ্ণেতরা মানে মায়া, কৃষ্ণেতরা মানে সেই বিষয় যার মধ্যে কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তি একেবারে নেই, সেটা কৃষ্ণেতরা বলে। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণের সম্বন্ধে কিছু কবিতা রচনা করেছেন, কিন্তু তার অধিকাংশ রচনা কৃষ্ণেতর ছিল। যাদের ভক্তি তত্ত্ব জ্ঞান নেই তারা মনে করে রবীন্দ্রনাথ ঠাকুর তো পরম ভগবত ছিল, এনেও বৈষ্ণব ছিল। কিন্তু বৈষ্ণব মানে কাই মন বাক সর্বদা সর্বথায় শ্রীকৃষ্ণের সেবায় অর্পিত শরণাগত। তো ভক্তি কি কি লক্ষণ আছে, আমরা কি জন্য গাই, অনেক মায়াবাদীও হরে কৃষ্ণ কীর্তন করে, কিন্তু তাদের উদ্দেশ্য আছে আসল কৃষ্ণকে হত্যা করা এবং নিজেই কৃষ্ণের চরম পদ দখল করা, আমি ভগবান হব। কৃষ্ণ হরে কৃষ্ণ আমি গাই তা থেকে অনেক আনন্দ পাই, যে আমার নিজের নাম আমি গাচ্ছি। একবার আমার গুরু ভাই শুনেছি অনেকদিন আগে আমেরিকায় একজন আমাদের ইসকন মন্দিরে এসেছে এবং সব কিছু দেখেছেন, ওই কিভাবে শিব পূজা চলছে, কিভাবে ভক্তরা সেবা করে, কিভাবে কীর্তন করা হয়। তো সেই লোকটি আমার গুরু ভাই কাছে এসে বলেছেন যে এই সকল দেখে আমি খুব আনন্দিত আছি, খুব আনন্দ পাই দেখে কিভাবে তোমরা আমার সেবা করে, কি বদমাস। আমি ভগবান এবং খুশি আছি, আশীর্বাদ দিচ্ছি। সেই রকম লোকদের জন্য কি করা উচিত, সেই সময় হাতে হাতারি থাকতো ভালো হতো। সেই রকম কোনো তর্ক না যুক্তি চলবে না, কিন্তু হাতুড়ি দেওয়া তো চলবে না, সেটা আইনত বিরুদ্ধ, কিন্তু এই সরকারের আইনের বিরুদ্ধ, কিন্তু ভগবানের আইনও আছে। তো মায়াবাদী, কর্মবাদী, ভোগবাদী, ভোগবিলাসী অনেকে কৃষ্ণ নাম বলে, কিন্তু সেই কৃষ্ণ নাম সেটা আসল, সেই কৃষ্ণ নাম উচ্চারণ করে সেটা ভক্তি নেই। এবং আমরা ও যদি শ্রবণ করি না, আমরা যদি ঠিক মতো না জানি সে এই কীর্তন কি জন্য আমরা করি, ভক্তি এর শব্দের কি অর্থ আছে, কি জন্য আমরা সেবা করি, নিজের আনন্দের জন্য না কৃষ্ণ, কৃষ্ণ কে। তো প্রথমে শিখতে অনেকে ভালো লাগে শুনতে কিভাবে কৃষ্ণ হচ্ছেন রাস বিলাস, কিন্তু আগে শুনতে হবে কিভাবে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। ইনি সকল বস্তুর মালিক, আমাদের সম্বন্ধ আছে তাদের সাথে, যে ইনি হচ্ছেন বিভু, বিশাল, মহান, এবং আমরা অনু, আমরা খুবই ছোট, সেজন্য আমাদের ধর্ম অর্থাৎ মূল স্বভাব এবং স্বরূপ হচ্ছে তাদের সেবা করা। আমরা যদি না করি সেই সেবা, তাহলে আমরা যা কিছু করে সেটা শুধু দুঃখের সৃষ্টি কারণ হবে। তো সেটা বুঝতে হবে আগে। রাস কথা আমরা যদি কৃষ্ণের সর্বশ্রেষ্ঠতা না বুঝি এবং রাস কথা শুনি, তাহলে আমরা কি মনে করি যে কৃষ্ণ রাস বিলাসী আছে, আমিও বিলাসী আছি কৃষ্ণের মতো, আর কৃষ্ণের থেকে আমি আর ভালো বিলাস করি। তো এই সহজদের মধ্যে এইসব ভুল ত্রুটি থাকে, সেজন্য এই দেশে বিশেষ করে যেখানে এই সহজীয় প্রভাব, এই এই শুদ্ধ ভক্তি সম্প্রদায়ের সাথে এই সহজীয় প্রভাব পুরো মিশ্রিত আছে, সেজন্য লোকেরা যদি ভক্তি করে এবং না বুঝে আসল ভক্তি কি আছে এবং সহজীয় দেয় ভক্তি অভিনয় করা, ভক্তির নামে ভগবানের প্রতি ঈর্ষা কর, এই দুইটার মধ্যে আমরা যদি পার্থক্য না বুঝি, না বুঝতে না চাই, তাহলে আমাদের সব ভক্তি তো আসল ভক্তি হবে না। সেজন্য শ্রবণ করতে হবে, ভক্তি আসল ভক্তির কি কি লক্ষণ আছে এবং কৃত্রিম ভক্তি তার কি কি লক্ষণ আছে সেটা বুঝতে হবে। হরে কৃষ্ণ, এর সম্বন্ধে কিছু প্রশ্ন আছে কি? কৃত্রিম ভক্তি এক ব্যাপার আছে এবং অপূর্ণ বাস্তবিক ভক্তি সেটা অন্য বিষয়। উত্তম ভক্তি কি? উত্তম ভক্তি হচ্ছে সেই প্রচেষ্টা যার মধ্যে উদ্দেশ্য আছে যে আমি সব কিছু করব কৃষ্ণের প্রসন্নতার জন্য। আমরা এখন বিষয় বাসনা দ্বারা কলুষিত আছি, কিন্তু আমরা জানি যে এটা ভালো না এবং আমরা সদ্গুরুর বৈদ্য চিকিৎসা নিচ্ছি যাতে আমরা ওই ভক্তি বৈদি সাধনা ভক্তি পালন করার দ্বারা আস্তে আস্তে সুস্থ হব। আমরা ট্রিটমেন্ট নিচ্ছি, তো আমরা জানি যে আমরা শুদ্ধ ভক্ত নয়, কিন্তু আমরা চেষ্টা করছি শুদ্ধ আন্তরিকভাবে আমরা চেষ্টা করি শুদ্ধ ভক্ত হতে। চেষ্টা করা মানে আমরা সব সময় দৃঢ়তা সহিত আমরা সবসময় চেষ্টা করি কৃষ্ণের সেবা করতে, গুরু সাধু এবং শাস্ত্রের মার্গদর্শন অনুসারে। তো সেইটি শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তির প্রথম স্তর। সেটা শুদ্ধ ভক্তির পূর্ণতা না, তবু শুদ্ধ ভক্তি। এবং কৃত্রিম ভক্তি হচ্ছে শুধু দেখানোর জন্য ভক্তি, কিন্তু উদ্দেশ্য আলাদা আছে। তো ভগবান কৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী, ভাবগ্রাহী জনার্দন। আমাদের মনে ভাব কি আছে, আমাদের উদ্দেশ্য কি, ভগবান বুঝেন। ঠিক আছে,
অনেক সময় আমরা শুনেছি যে শুদ্ধ ভক্তি সেবা করলে শুদ্ধ ভক্তি লাভ করা যায়।
শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল, ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। সেজন্য বুঝতে হবে শুদ্ধ ভক্ত কে আছে। যা বৈষ্ণব সেবা চলে এই দেশে, কৃত্রিম বৈষ্ণবের কৃত্রিম বৈষ্ণবদের সেবা করে। শিল গৌরকিশোর দাস বাবুজি মহারাজের জীবনীতে এর সম্বন্ধে আমরা অনেক কিছু পাই, সেটা পড়লে আমরা অনেক কিছু বুঝতে পারি এই এর সম্বন্ধে। কিন্তু তিনি এটা করা ছিলেন যে একদম উন্নত এবং ভক্তি মার্গে একদম উন্নত এবং শুদ্ধ কেউ যদি না হতেন তাহলে তিনি উপেক্ষা করেন সবাই। তার শিষ্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বর ঠাকুর, তিনিও খরা ছিলেন কিন্তু উদারও ছিলেন। আচার্য উদার এবং খরা, এই দুই গুণ, দুই গুণের দ্বারা ভূষিত আছে খরা এবং উদার। কি করে কেউ উদার এবং খরা হতে পারে? এই দুই গুণ বিপরীত আছে না, বিপরীত নাকি? উদারতা হচ্ছে, আসল উদারতা হচ্ছে যথাযথভাবে কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়া। তো যথাযথভাবে মনে ওই সব নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। তো উদারতা হচ্ছে ভক্তিপন্থ শিক্ষা দেওয়া এবং ভক্তদের সুযোগ দেওয়া এইসব নিয়ম পালন করা, দুর্বলতা থেকে না দুরাভ্যাস থেকে। আমরা যদি আরম্ভে ঠিক মতো এইসব নিয়ম পালন না করি, উদার ভক্তরা আমাদের আরো সুযোগ দেন, সেটা তাদের উদারতা। কিন্তু যে ওইসব নিয়ম পালন করার দরকার নেই, আমরা রাগ অনুগ ভক্তি করি, রাগ মার্গের নামে কত ভণ্ডামি চলছে, যে আমরা রাগ মার্গে আছি, সেজন্য আমরা কোন নিয়ম পালন করি না। আমাদের ব্যভিচার সেটা হচ্ছে পরম ধর্ম, গোপী লীলা। তো কৃত্রিম ভক্তি এবং শুদ্ধ ভক্তদের উদারতার মধ্যে আকাশ পাতাল ভেদ আছে। কি আছে সেটা বারবার শ্রবণ করা থেকে বুঝতে হবে, বারবার এই বিষয়ের সম্বন্ধে আমরা যদি না শ্রবণ না করি তাহলে আমরা বঞ্চিত হবে। সহজে তথাকথিত বৈষ্ণব আমরা মনে করব শুদ্ধ, এবং আসল বৈষ্ণব আমরা শুদ্ধ বৈষ্ণব এরা যারা আসল ভক্তি পথ আমাদের আসল ভক্তি পথে উন্নতির করার জন্য যারা আসল ভক্তি পথ বর্ণনা করে এবং বর্ণনা সাথে কি আছে ভক্তি কি আছে অভক্তি এ দুই মধ্যে কি ভেদ আছে সেটা ও বর্ণনা করে, তো কৃত্রিম না সহজে ভক্তরা বলে যে যারা এইভাবে শুদ্ধ ভক্তি প্রচার করে অবাস্তবিক কৃত্রিম ভক্তির প্রকট করা, চরকে প্রকট করা, চর তো ভালো লাগে না, চর তো মানে সব সহজে বলে যে শুদ্ধ ভক্তরা সব নিন্দুক আছে, বৈষ্ণব অপরাধ করে, এটা ধরার চরের ওই কি বলে এই যে থাকে ধরে ওই সেই লোককে দোষারোপ করে, সেই চর আমি চর না সেই চর। তো এইসব সহজে বৈষ্ণব বলে যে ওই শুদ্ধ ভক্তরা সেই সব নিন্দুক আছে, আমরা শুদ্ধ। কি আছে শুদ্ধ ভক্তি রূপ নৌকা ধারায় এসব বুঝতে হবে। আর কিছু প্রশ্ন আছে কি? হরে কৃষ্ণ, আমাকে হরি নাম পরিবেশন করছেন, আপনি আমার গুরু।
মহারাজ, অনেক সময় দেখা যায় যে কৃষ্ণ ভক্তি সম্বন্ধীয় কার্যকলাপ করতে চাইলেও অনিয়ন্ত্রিত ইন্দ্রিয়গুলো সেটা করতে দেয় না, তো সেক্ষেত্রে কি করতে পারি?
এর জন্য বৈধি সাধনা ভক্তি পন্থ আছে, যা দ্বারা অদম্য ইন্দ্রিয়ার দমন করা হয়, দ্বারা কমন দমন করা যায়। ভক্তি কি? ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। তো পাগল ইন্দ্রিয়ার প্রবল ইচ্ছা আছে ইন্দ্রিয় সুখ ভোগ কর, পাগল মনে, সেজন্য সবাই মানা কৃষ্ণ পদারবিন্দ প্রথমে মনে সংকল্প করতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য আছে কৃষ্ণের সেবা করতে, এবং এইভাবে সকল ইন্দ্রিয় শুদ্ধ বিষয়ে লাগানো উচিত। মানে আমরা কি দেখি, আমরা বাজে ফিল্ম দেখতে চাই, কিন্তু ভক্তি নিয়ম আছে প্রতিদিন ভগবানের সম্মুখে আসা, তা দর্শন কর। আসলে ভগবান আমাদের দেখেন, আমরা দ্রষ্টা নয়, আমরা ভগবানের দর্শনে দৃশ্য। তো চোখের দ্বারা ভগবানের রূপ দেখা হয়, জীবা দ্বারা ওইসব বাইরে চিপস আইসক্রিম ইত্যাদি ভোগ না কর, আমরা প্রসাদ সেবা করি। উপস্থ আদর্শ সন্তান দেয়া, জন্ম দেওয়া জন্যে এইভাবেই ব্যবহার করা হয়। ভক্তি হচ্ছে পূর্ণ উপায় যা দ্বারা অদম্য ইন্দ্রিয়গুলো ভগবানের সেবায় নিযুক্ত হয় এবং এইভাবে স্বাভাবিকভাবে তাদের দমন করা হয়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি যায়, শিল প্রভুপাদ কি যায়। হরে কৃষ্ণ।